ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 11টা। অনুষ্ঠানে রয়েছে আজ আমির খসরুর রিপোর্ট।
আইনমন্ত্রী শনিবার বলেছেন, রায় বাস্তবায়ন করতে গেলে রায়ের সংক্ষিপ্ত কপি কারাগারে না যাওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না।
পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট আছে।
পরিবর্তনের জমানায় রাজ্যে মুসলমানদের জন্য কোনো কাজ হয়নি।
রয়েছে এপেক শীর্ষ বৈঠক নিয়ে অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহানের মন্তব্য এবং ওই প্রসঙ্গেই প্রেসিডেন্ট ওবামার বক্তব্য।
We can also work together to grow our exports and open new markets for our manufacturers to sell more American made goods to the rest of the world. And that's something I'll be focused on when I travel to Asia next week.
তবে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও রাশিয়া তথ্য বিনিময়ে রাজি হয়েছে। বেজিংয়ে এপেকের জন্য আগত সাংবাদিকদের আজ কেরি বলেন যে ইউক্রেনে ঠিক কী ঘটছে সে বিষয়ে কোনো কোনো তথ্য সম্পর্কে দ্বিমত থাকা সত্ত্বেও ওয়াশিংটন এবং মস্কো বিষয়টির উপর কিছু তথ্য বিনিময় করবে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন যে মস্কো ইউক্রেনে কী করছে তাই নির্ধারণ করবে সুদূর ভবিষ্যতে কী হবে। তিনি এরকম ইচ্ছেও প্রকাশ করেন যে কিয়েভ সরকার এবং রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি টেকসই হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকের পর কেরি এই মন্তব্য করেন। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে তাঁর দেশের সামরিক সম্পৃক্তির ব্যাপারে সংবাদদাতাদের প্রশ্ন এড়িয়ে যান। গত দুবছরের মধ্যে এই প্রথমবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী বেজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এরই মধ্যে দুদেশের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জাপানি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা এপেক সম্মেলনের অবকাশে দুদেশের শীর্ষ নেতাদের পার্শ্ব বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রাথমিক কাজ সম্পন্ন করেন। বেজিংয়ে এপেক সম্মেলন শুরু হচ্ছে সোমবার থেকেই। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বলছেন যে তারা আশা করছেন যে জাপানি পক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবেন, বিশ্বস্ততার সঙ্গে বাস্তবায়িত করবেন, যাতে করে দুজন নেতার বৈঠকের জন্য তারা একটি প্রয়োজনীয় অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারেন। ওদিকে বেজিংয়েই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন যে তিনি দুটি দেশের মধ্যে উত্তেজনা হ্রাসকে স্বাগত জানাচ্ছেন। তিনি বলেন যে এই চুক্তি শেষ নয়, কেবল শুরু। এটি হচ্ছে সেই সব পদক্ষেপের রূপরেখা যা উত্তেজনা হ্রাসের দিক নির্দেশনা দিতে পারে। তিনি এই প্রাথমিক প্রচেষ্টাকে স্বাগত জানান যা ওই অঞ্চলে সংঘাত কিংবা উত্তেজনা হ্রাসের সহায়ক হতে পারে। বাংলাদেশে 1971 সালে যুদ্ধ অপরাধ সংগঠনের দায়ী দণ্ডিত আসামি জামাত নেতা মোহাম্মদ কামরুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন নিয়ে ইতিপূর্বে নানান কথা বলা হলেও আজ আইনমন্ত্রী বলেছেন, রায় বাস্তবায়ন করতে গেলে রায়ের সংক্ষিপ্ত কপি কারাগারে না পৌঁছানো পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামাত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কবে কার্যকর হবে তা নিয়ে আইনমন্ত্রী শনিবার দুপুর এবং এর আগে যে বক্তব্য দিয়েছিলেন তাতে বলা হয়েছিল, রায় ঘোষণার পরে সে সম্পর্কে মৌখিকভাবে জানালেই রায় বাস্তবায়ন করা যাবে। আপিল বিভাগের চূড়ান্ত রায় ঘোষিত হয় 3 নভেম্বর এবং 5 নভেম্বর এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী জেল কর্তৃপক্ষকে রায় বাস্তবায়নের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন। ওই হিসেবে রোববারই 7 দিন সময় শেষ হওয়ার কথা। শনিবার সন্ধ্যায় আইনমন্ত্রী বলেছেন, মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড সম্পর্কিত আপিল বিভাগের সংক্ষিপ্ত আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর আগ পর্যন্ত তার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না।
এই রায় কার্যকর করার জন্য একটা শর্ট অর্ডার প্রয়োজন।
আইনমন্ত্রী আরো জানান, প্রেসিডেন্টের কাছে অনুকম্পা প্রার্থনার জন্য কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ কামারুজ্জামানের কাছে জানতে চাননি। উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে রায় জানার পর এজন্য 7 দিন সময় দেওয়ার বিধান রয়েছে। আমির খসরু,
ঢাকা থেকে। আমির খসরু আরেকটি টেলিফোন বার্তায় জানিয়েছেন যে অনুমতি না পাওয়ায় সমাবেশ করতে পারেনি বিরোধী দল বিএনপি, আর এর প্রতিবাদে রোববার বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি।
বিরোধী দল বিএনপিকে রাজধানী ঢাকায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। শনিবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি এবং সে অনুযায়ী পুলিশের কাছে আগেই লিখিত আবেদন করা হয়েছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু পুলিশ কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। এর প্রতিবাদে বিএনপি রোববার ঢাকায় এবং দেশের সব জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ওই কর্মসূচি ঘোষণা করে বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে ন্যূনতম যে সুযোগ তাও দেওয়া হচ্ছে না, দেশ আজ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।
তারা এখন জনসভা করতে দেয় না, মিছিল বের করতে দেয় না, এটা একটা পুরোপুরি ভাবে পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন যে সরকারি দলকে সমাবেশের সুযোগ দেওয়া হলেও বিরোধী দলকে তা না দেওয়ার দ্বৈতনীতি বর্তমানে চলছে এই দেশে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চট্টগ্রামে 7 জন শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনায় শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দর অচল হয়ে পড়েছে বলে জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
7 জন শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনায় চট্টগ্রাম বন্দর অচল হয়ে পড়েছে। লাইটারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম জানিয়েছেন, নিখোঁজ হওয়া শ্রমিক উদ্ধার না পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলতে থাকবে। চট্টগ্রাম বন্দরের বহির্নগর থেকে MV কর্ণফুলী 5 নামের একটি লাইটারের জাহাজ শুক্রবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর বাগাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। সার বোঝায় এই জাহাজটি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাত্তিরখাল নামক স্থানে বসলে একদল সংঘবদ্ধ ডাকাত জাহাজটি গতিরোধ করে অস্ত্রমুখে পুরো জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। টাকা পয়সা ও মালামাল লুট করে এক পর্যায়ে তারা 7 জন শ্রমিককে ধরে নিয়ে যায়। শনিবার সকালে খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ধর্মঘট শুরু করে, এর ফলে সব ধরনের জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ হয়ে যায়। নবী আলম বলছেন, এ ধরনের ঘটনা নতুন নয়, এর আগেও ঘটেছে, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
কলকাতায় এক সংবাদ সম্মেলন করে জামিয়াতে উলামায়ে হিন্দের রাজ্য সম্পাদক সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়নে কোনো কাজ করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
পরিবর্তনের জমানায় রাজ্যে মুসলমানদের জন্য কোনো কাজ হয়নি। সংখ্যালঘুদের উন্নয়নের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার যত প্রচার করেছে, বাস্তবে তার সিকিভাগও কাজ কার্যকর হয়নি। গ্রাম বাংলার মানুষকে এই সরকার ব্যবহার করেছে, আর সেই কারণেই রাজ্যবাসী বিকল্প পথ খুঁজতে শুরু করেছে। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে এই ভাষাতেই আক্রমণ করলেন জমিয়াতে উলেমায়ে হিন্দের রাজ্য সম্পাদক সিদ্দিকুল্লাহ চৌধুরী। অন্যদিকে রাজ্যে সাম্প্রতিক বর্ধমান খাগড়াকাণ্ডে মাদ্রাসাগুলিকে কালিমালিপ্ত করার প্রতিবাদে এবং জাতীয় সংহতি সুদৃঢ়করণ সহ একাধিক দাবিতে আগামী 29 নভেম্বর ব্রিগেডে মহাসমাবেশের ডাক দিয়েছে জমিয়াতে উলেমায়ে হিন্দ। সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথায়, এই প্রথম কোন মুসলিম সংগঠন ব্রিগেডে কর্মসূচি গ্রহণ করল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকেই পরমাশিস ঘোষ রায় আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন, রাজ্য প্রশাসন থেকে প্রাপ্ত খবরে জানা গিয়েছে কলকাতা থেকে পাকড়াও করা ইন্ডিয়ান মুজাহিদিন সদস্য জাহিদ হোসেনকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন দেশে নাশকতার চেষ্টায় রয়েছে ইন্ডিয়ান মুজাহিদিনের 6 জন জঙ্গি সদস্য।
নতুন করে দেশে নাশকতার চেষ্টায় রয়েছেন ইন্ডিয়ান মুজাহিদিনের দ্বিতীয় সারির 6 জঙ্গি নেতা। তাদের মধ্যে 3 জন ইয়াসিন ভাটকালের সঙ্গে পালিয়ে গিয়েছিল পাকিস্তানে, বাকি 3 জন পাকিস্তানের বাসিন্দা বলে সন্দেহ গোয়েন্দাদের। গোয়েন্দাদের মতে পাকিস্তান ও নেপালে বসে তারা মনিটরিং করেছে দেশের বেশ কিছু নাশকতা। ইন্ডিয়ান মুজাহিদিনের শীর্ষস্থানীয় নেতা ইকবাল ভাটকাল ও রিয়াজ ভাটকালের নির্দেশে চলছে তাদের বিশেষ প্রশিক্ষণও। কলকাতা থেকে জঙ্গি নেতা জাহিদ হোসেনের সঙ্গে ওই যুবকদের যোগাযোগ হয়েছিল কিনা তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। করাচিতে জাহিদ হোসেনের একটি ডেরার খবরও পেয়েছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের কাছে খবর, ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য রিয়াজ ভাটকাল ও ইকবাল ভাটকাল নির্ভর করে রয়েছে মির্জা সাদা বেগ, শাহনাজ আলম, মোহাম্মদ সাজিদ, আলম বিন আফ্রিদি, সুলতান আরমার ও সাফি আরমারের উপর দেশের নতুন করে নাশকতার জন্য। তাদের মধ্যে প্রথম 3 জনই ইন্ডিয়ান মুজাহিদিনের আজমগড় মডিউলের সদস্য হয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলামিক স্টেটের জঙ্গিদের মোকাবিলার অংশ হিসেবে ইরাকে আরও 1500 সৈন্য মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অনুমতি দিচ্ছেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন যে সৈন্যরা যোদ্ধা ভূমিকা পালন করবে না, তারা বরঞ্চ ইরাকি ও কুর্দি সৈন্যদের IS জঙ্গিদের বিরুদ্ধে লড়তে তাদের প্রশিক্ষণে পরামর্শ দেবে। প্রেসিডেন্ট ওবামার এই অভিযানের অর্থায়নের জন্য কংগ্রেসের কাছে আরও $560 কোটি বরাদ্দ চাইবেন। শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা বলছেন যে এই অর্থের মধ্যে রয়েছে ইরাকে প্রশিক্ষণ প্রচেষ্টাকে সহায়তা প্রদানের জন্য $160 কোটি। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। বেজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, আমেরিকান পণ্য রফতানি বৃদ্ধি এবং এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবশালী মনোভাবের প্রেক্ষিতে এশিয়ার অংশীদারদের সঙ্গে আলোচনার লক্ষ্যে অর্থনৈতিক সম্মেলনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার চীন, মায়ানমার এবং অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। এশিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা কর্মসূচি বৃদ্ধির সিদ্ধান্তের কারণে প্রেসিডেন্টকে প্রশ্নের মুখে দাঁড়াতে হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, মেয়াদ মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দলের পরাজয়ের কারণে এশিয়ায় অংশীদারদেরকে প্রদত্ত যে কোনো প্রতিশ্রুতি নিয়ে সংশয় থাকতে পারে। ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউস সংবাদদাতা লুইজ রামিরেজের রিপোর্টের ভিত্তিতে বিশ্লেষক সেলিম জাহানের সঙ্গে কথা বলে এ নিয়েই রিপোর্ট করছেন সেলিম হোসেন।
প্রেসিডেন্ট ওবামার জন্য এই সফরের সময়টি সুবিধাজনক নয়। ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়ন এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সেনা সামর্থ্য বাড়ানোর কারণে চীন এমনিতেই যুক্তরাষ্ট্রের জন্য অলিখিত চ্যালেঞ্জ। তার উপর গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক দলের খারাপ ফলাফল প্রেসিডেন্টকে খানিকটা দুর্বল করেছে। বেইজিংয়ে এশিয়ান অর্থনৈতিক সম্মেলনে যোগদান এবং রিপাবলিকান নিয়ন্ত্রিত নতুন প্রতিনিধি পরিষদ মোকাবেলা করার আগে প্রেসিডেন্ট ওবামা সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, এশিয়ায় তার সফরের অন্যতম প্রধান একটি উদ্দেশ্য আমেরিকার রপ্তানি বৃদ্ধি এবং চাকুরি সংস্থান বৃদ্ধি। প্রেসিডেন্ট বলছিলেন, রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করতে পারি এবং আমেরিকায় তৈরি পণ্য বিক্রির লক্ষ্যে সারা বিশ্বে আমাদের পণ্য উৎপাদনকারীদের জন্য বাজার সম্প্রসারিত করতে পারি। এশিয়ায় সফরে গিয়ে আমি এই বিষয়টি তুলে ধরব। তবে চীনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা অতটা সহজ হবে না। বেজিংয়ে পৌঁছার আগেই মনে হচ্ছে প্রেসিডেন্টের জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এক চীনা সংবাদপত্রে প্রেসিডেন্টকে অদক্ষ ও মামুলি আখ্যা দিয়ে বলা হয়েছে নির্বাচনে তাঁর দলের পরাজয় এবং ক্ষমতা হ্রাস হচ্ছে মিস্টার ওবামার ব্যর্থতার পুরস্কার। এ প্রসঙ্গে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক সেলিম জাহান বললেন,
আমার মনে হয় যে এর আগেও চীন যেটা বলেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তারা স্থাপন করতে চায়। মনে রাখতে হবে যে শুধু সেই অঞ্চলে নয়, বৈশ্বিক দিক থেকেও চীন একটি বড় শক্তি এখন, এবং অর্থনৈতিক দিক থেকে তিনটি জিনিস চীন করতে চাচ্ছে অন্তত বৈশ্বিক প্রেক্ষাপটে। তার একটি হচ্ছে যে ডলারকে বাদ দিয়ে চীনের নিজস্ব মুদ্রার একটা পরিমণ্ডল চীন গড়ে তুলতে চাইছে, যেখানে আমদানি রপ্তানি বিভিন্ন দেশের সঙ্গে এশিয়া এবং এশিয়ার বাইরে এই মুদ্রার মাধ্যমে করবে। দ্বিতীয়ত, আমরা জানি যে বিশ্বব্যাংক কিংবা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো একটি সংস্থা চীন স্থাপন করতে চাইছে, বিশেষত এশীয় অঞ্চলে, এবং এটা করলে পরে আঞ্চলিক দিক থেকে চীনের অর্থনৈতিক শক্তি আরো জোরদার হবে। এবং তৃতীয়ত, নানান রকম সংস্কার চীন করতে চাচ্ছে, বিশেষত আফ্রিকায় চীনের যে সমস্ত বিনিয়োগ আছে তার ক্ষেত্রে। তো এর পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে চীন চাইছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সমঝোতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বোঝাপড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিতান্তই প্রয়োজন।
বিশ্লেষকদের ধারণা, প্রেসিডেন্ট ওবামার জন্য চীন হচ্ছে সর্ববৃহৎ নিরাপত্তা হুমকি। তবে বিষয়টি নিয়ে সেলিম জাহান বললেন ভিন্ন কথা।
শুধু অর্থনৈতিক শক্তি নয়, আমার মনে হয় যে বিশ্বে চীন সামরিক শক্তি হিসেবে এবং রাজনৈতিক শক্তি হিসেবেও তাদের যে ভূমিকা সেটাকে জোরদার করতে চেষ্টা করবে। এখন সামরিক দিক থেকে চীনের যেভাবে তারা এগুচ্ছে সেটাকে কিন্তু তারা একটু প্রচ্ছন্ন ভাবে এগুবে, সেটাকে নিয়ে যে তারা খুব অত্যন্ত জোরে সোরে এগুবে এমন চিন্তা করার কোনো কারণ নেই। কারণ তারা কখনোই বহির্বিশ্বকে এই ধারণাটা দিতে চেষ্টা করবে না যে সামরিক দিক থেকেও তাদের আকাঙ্ক্ষা রয়েছে, সামরিক দিক থেকেও তারা সেখানে একটা শক্তি হিসেবে কাজ করতে চায়। সুতরাং সেই দিক থেকে আপাত দৃষ্টিতে আমি মনে করি না যে এখনো চীন একটা হুমকি হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে আত্মপ্রকাশ করেছে কিংবা যুক্তরাষ্ট্র চীনকে একটা হুমকি হিসেবে নেবে।
গত বছর ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট ওবামা ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্মত হয়েছিলেন যে দুদেশের মধ্যে সম্পর্কের একটি নতুন ধরনের চুক্তি হওয়া প্রয়োজন। প্রেসিডেন্ট ওবামার এক সাবেক জাতীয় উপদেষ্টা টম ডনিলন বললেন, দুই নেতার এবারকার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছিলেন, আমার মতে এবছর প্রেসিডেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক এটি। চীন সফরের পর প্রেসিডেন্ট ওবামা মিয়ানমার, বা বর্মা যাবেন। সেখানে তিনি মিয়ানমারের সরকারি ও বিরোধী দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। বিরোধী দলীয় নেতা অং সং সুচির সঙ্গেও বৈঠক করবেন তিনি। এশিয়ায় বিভিন্ন দেশ থাকতে কেন মিয়ানমার, এ প্রসঙ্গে সেলিম জাহান বললেন,
আমার মনে হয় যে মিয়ানমারকে বেছে নেওয়া হয়েছে দুটো কারণে। একটি কারণ হচ্ছে রাজনীতি, কারণ এখন পর্যন্ত মিয়ানমারে যে সংস্কারের গতি সেটা অত্যন্ত শ্লথ এবং গণতন্ত্রের যে উত্তরণ মিয়ানমারে সবাই আশা করেছিলেন সেটা হয়নি। আর দ্বিতীয় হচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে মিয়ানমার একটি বড় বাজার, এখনো হয়তো সেটা বিশ্বের বিভিন্ন দেশের কাছে ততটা প্রতিভাত হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে জানে যে তাদের রপ্তানির ক্ষেত্রে তাদের বিনিয়োগের জন্য যেহেতু অর্থনৈতিক দিক থেকে মিয়ানমার এখনো প্রচুর পিছিয়ে আছে, সেখানে একটি বাজার আছে, সেখানে একটা সম্ভাবনা আছে এবং সেই অর্থনৈতিক সম্ভাবনার কথাও এই সফরের সময় আলোচিত হবে। এই দুটো কারণে আমার মনে হয় যে বিশেষত রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে এই দুটো বিবেচনাতেই অন্যান্য দেশ থাকতেও মিয়ানমারকে বেছে নেওয়া হয়েছে।
পূর্ব এশিয়ার সম্মেলন এবং দক্ষিণ পূর্ব এশিয়ান রাষ্ট্রসমূহের বৈঠকে মিস্টার ওবামা এশিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা কার্যক্রম নিয়ে বিভিন্ন সময়ে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে কথা বলবেন, নানা প্রশ্নের উত্তরও দেবেন। প্রেসিডেন্ট ওবামার সফর শেষ হবে অস্ট্রেলিয়ায় ব্রিসবেনে G20 সম্মেলনে অংশ নেওয়ার মাধ্যমে, যেখানে তিনি এশিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও কথা বলবেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিজ্ঞান পর্ব এখন। নতুন এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে বায়ু দূষণের সঙ্গে মানসিক বিভিন্ন রোগের যোগসূত্রতা রয়েছে। এরই ওপর প্রতিবেদন লিখেছেন ভয়েস অফ আমেরিকার আর্ট চাইমস, সেখান থেকেই পড়ছেন সাবরিনা চৌধুরী।
রচেস্টার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিভাগের গবেষকরা বায়ু দূষণের মধ্যে ইঁদুরকে রেখে তাদের আচার আচরণ পর্যবেক্ষণ করেছেন। এই গবেষণার প্রধান গবেষক অধ্যাপক ডেবরা খোরি স্লিকটা বলেছেন, গবেষণায় যে ইঁদুরগুলো দূষিত বায়ু নিঃশ্বাসের সাথে গ্রহণ করেছে তাদের মানসিক ভারসাম্য পরিষ্কার বায়ু গ্রহণকারী ইঁদুরের তুলনায় অনেক দুর্বল ছিল এবং তাদের স্বল্পকালের স্মরণ শক্তিতেও ঘাটতি দেখা গেছে। এছাড়াও গবেষণা দলটি জানতে চেয়েছেন দূষিত বায়ুর কারণে ইঁদুরের মস্তিষ্কের গঠনের কোনো পরিবর্তন হয়েছে কিনা। তাদের গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের একটি অংশ ল্যাটারাল ভেন্ট্রিকলস সাধারণের চেয়ে 2-3 গুণ বেড়ে গেছে। মানুষের ক্ষেত্রে এই ধরনের বৃদ্ধির কারণে অটিজম এবং স্কিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগ দেখা দিতে পারে।
It's an indicator of poor development. It's a prognosis for poor development of children with behavioral IQ, cognitive and other kinds of deficits.
তিনি বলেন মস্তিষ্কের বিকাশে এটি একটি বাধা। এর প্রভাবে শিশুর আইকিউ, আচরণগত বৈশিষ্ট্য এবং শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অসম্পূর্ণতা দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে দূষিত বায়ু গ্রহণকারী ইঁদুরগুলোর মস্তিষ্কের ডান এবং বাম দিকের মধ্যকার সাংকেতিক যোগাযোগের ক্ষেত্রে মাথার গড়ন পুরোপুরি সংগঠিত হয়নি। গবেষণায় ইঁদুরগুলোকে জন্মের পরপরই দূষিত বায়ুর মধ্যে রাখা হয়েছিল এবং পরীক্ষা করা হয়েছিল কিছুদিনের ভেতরেই, তবে পরে তারা বেড়ে উঠলে ওই সব বয়সী ইঁদুরের ক্ষেত্রেও একই ফলাফল দেখা গেছে।
Voice of America, Washington. শুনবেন এবার সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যাক লিও সম্প্রতি মিশরের কায়রোতে মিশরের অর্থমন্ত্রী হ্যানি দিমিয়ানোর সঙ্গে আলোচনায় মিলিত হন। অর্থনৈতিক সংস্কারের পথে মিশরে কী কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে তারা মত বিনিময় করেন। অর্থমন্ত্রী লিও এমন আভাস দিয়েছেন যে এসব অর্থনৈতিক সংস্কার সামাজিক কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, ভর্তুকির অনিয়ম হ্রাস করাসহ মিশরীয় জনগণের জীবনের মান উন্নয়নে সেদেশের জাতীয় রাজস্ব বিভাগকে দিক নির্দেশনা দেবে, যা দেশটির জাতীয়, আঞ্চলিক এবং বিশ্বজনীন অর্থনৈতিক উন্নয়ন জোরদার করবে। তিনি বলেন তার কথায় এসব পদক্ষেপ মিশরকে নিজের জনগণের নিমিত্ত বিনিয়োগে সহায়তা করবে। তিনি বলেন, মিশরের অর্থমন্ত্রী এবং তিনি এ বিষয়ে সম্মত হয়েছেন যে মিশরের বাজেট এবং ঋণের ধারার আরও সমন্বয় ঘটিয়ে মিশরীয় জনগণের জন্য চাকরি এবং অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টি হবে সংস্কার কর্মসূচির প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী লিউ বলেন, মিশরের দীর্ঘমেয়াদী এবং বৃহত্তর টেকসই প্রবৃদ্ধির জন্য বাইরের সহায়তা বিষয়ে নিয়েও আমাদের আলোচনা হয়েছে। এছাড়াও আইনের শাসন এবং মুক্ত একটি রাজনৈতিক পরিবেশ গড়ার ব্যাপারেও আমরা আলোচনা করেছি, যেখানে প্রতিটি নাগরিকের অধিকারের প্রতি পূর্ণ মর্যাদা দেওয়া হবে, যা আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে মিশরের ক্ষমতা বৃদ্ধি করবে। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার IMF এবছরের শেষের দিকে মিশরের অর্থনীতি পর্যালোচনার যে কর্মসূচি নিয়েছে তাও আমাদের আলোচনায় অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট দি মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস মিশরের সহায়তায় ইতিমধ্যেই সাহায্য প্রদান করেছে। বিশ্বব্যাংক, দি ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড দি আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সহায়তা কর্মসূচিতে অবদান রেখেছে। মিশরের অবকাঠামোতে বিনিয়োগ বৃদ্ধি, আরও বেশি করে অর্থলাভের সুযোগ এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের সহায়তা লাভে উন্নয়ন ব্যাঙ্কগুলি সবিশেষ ভূমিকা রাখতে পারে। অর্থমন্ত্রী লিউ বলেন, মিশরের বিস্তারিত মধ্যকালীন বহুমুখী অর্থনৈতিক কর্মসূচির আসন্ন প্রকাশনা এবং আসছে বছরগুলিতে মিশরের অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধির আমরা আশা করছি। মিস্টার লিউ বলেন তার কথায়, দুটি দেশের মধ্যে অব্যাহত সংলাপ এবং অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার গুরুত্ব অপরিসীম, যাতে উন্নততর মিশর গড়া যায় এবং ভবিষ্যতে সকল মিশরীয়দের জন্য চাকরির সুযোগ সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যানপেজ, ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে রয়েছে এখন আজকের প্রশ্নোত্তর পর্ব। মিতালী উপস্থাপন করছেন, তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথমেই পরপর কয়েকটি ইমেলের জবাব দিচ্ছি। প্রথম ইমেলটি লিখেছেন ফয়জউদ্দিন, গ্রাম ও ডাক কুলিয়ারচর, কিশোরগঞ্জ থেকে। লিখেছেন, গত রাতের অনুষ্ঠানটি ভালো লেগেছে, কারণ একেবারে স্পষ্ট শোনা গেছে অন্যান্য দিনের থেকে। ভাই ফয়জু, খুবই ভালো লাগছে জেনে যে আমাদের অনুষ্ঠান আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন। পরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম থান্ডার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নওপাড়া মহাবিদ্যালয়, দুর্গাপুর, রাজশাহী থেকে। লিখেছেন, আমার প্রাণঢালার শুভেচ্ছা আপনাদের সবার জন্য, আমার ঠিকানায় এক কপি ক্যালেন্ডার পাঠাবেন। ভাই সাইফুল ইসলাম, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছেন আমাদের 2015 সালের ক্যালেন্ডার হাতে এসে পৌঁছেছে, আপনাদের পূর্ণ ঠিকানা সহ চিঠি লিখুন। এর পরের ইমেলটি লিখেছেন রবীন্দ্রনাথ পরমান্ন, গ্রাম আমলানি, ডাক হাসনাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ থেকে। ছোট্ট একটি ইমেল লিখেছেন, লিখেছেন আপনাদের অনুষ্ঠান আমার অত্যন্ত ভালো লাগে। ভাই রবীন্দ্রনাথ পরমান্ন, আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ, আবারও লিখবেন। এর পরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ আফজাল আলী খান, দক্ষিণ আলিপুর, ফরিদপুর থেকে। লিখেছেন, বেশ কিছুদিন পর মিতালী অনুষ্ঠানে এই প্রথম পত্র লিখছি। শীতের আগমনী পরিবেশ দেখা দেওয়ার সুবাদে আপনাদের অনুষ্ঠান ভালো শুনতে পাচ্ছি। ভাই আফজাল আলী খান, শুনে ভালো লাগছে যে আমাদের অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন ভালোভাবে। পরের ইমেলটি লিখেছেন এম এ বারিক, ভাটরা, শিয়ালী, শিবগঞ্জ, বগুড়া থেকে। লিখেছেন, প্রিয় ভিওএ, প্রথমেই আমার শুভেচ্ছা নিবেন, আশা করি সবাই ভালো আছেন। গতরাতে আপনাদের টিভি অনুষ্ঠান দেখেছি, অত্যন্ত চমৎকার অনুষ্ঠান, আমার ভালো লেগেছে। আপনাদের কাছে একটি প্রস্তাব করছি, তা হল এই অনুষ্ঠান থেকে সাপ্তাহিক কুইজ চালু করলে ভালো হয়। আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। এর পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ আসাদুজ্জামান, গ্রাম ও ডাক কেদারনাথ রোড, দৌলতপুর, খুলনা থেকে। লিখেছেন, রাত ১০টা বাজার ৫-১০ মিনিট আগে থেকেই আমার লেখাপড়া সহ যাবতীয় কাজ বন্ধ রেখে প্রস্তুতি নিয়ে রেডিও চালিয়ে বসে যাই আমার প্রিয় অনুষ্ঠান শোনার জন্য। যখন বিদ্যুৎ চলে যায় তখন বড়ই বিরক্ত লাগে এবং রাগ হয়, তাই আমি একটি চার্জ লাইট কিনে রেডিওর সাথে সংযোগ করে রেখেছি, যাতে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অনুষ্ঠান শুনতে কোনো সমস্যা না হয়। আপনাকে অনেক ধন্যবাদ আসাদুজ্জামান, অসুবিধা থাকা সত্ত্বেও আপনি আমাদের অনুষ্ঠান শোনার জন্য নানা অনুষঙ্গ জিনিসগুলো যে হাতের কাছে রাখছেন সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন জয়দেব সরকার, গ্রাম ও ডাক বেজপাড়া কবরস্থান বনানী রোড যশোর থেকে। লিখেছেন, আপনাদের সকলের ভাষাশৈলী উচ্চারণ আমার খুবই ভালো লাগে, কিন্তু কেন জানি আজ পর্যন্ত আপনাদের কাছে কোনো চিঠি লেখা হয়নি। এটি আমার প্রথম চিঠি, আশা করি পড়বেন। ভাই জয়দেব সরকার, আপনাকে আসরে স্বাগত, আশা করি এরপর থেকে আমাদের কাছে নিয়মিত চিঠি লিখবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা আগেই জেনেছেন আমাদের হাতে ক্যালেন্ডারে এসে পৌঁছেছে। ক্যালেন্ডার পেতে আপনারা পূর্ণ ঠিকানা সহ আমাদের কাছে লিখুন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও রাশিয়া তথ্য বিনিময়ে রাজি হয়েছে। বেজিংয়ে এপেকের জন্য আগত সাংবাদিকদের আজ কেরি বলেন যে ইউক্রেনে ঠিক কী ঘটছে সে বিষয়ে কোনো কোনো তথ্য সম্পর্কে দ্বিমত থাকা সত্ত্বেও ওয়াশিংটন এবং মস্কো বিষয়টির উপর কিছু তথ্য বিনিময় করবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকের পর কেরি এই মন্তব্য করেন। গত দু বছরের মধ্যে এই প্রথমবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী বেজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এরই মধ্যে দুদেশের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জাপানি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা এপেক সম্মেলনের অবকাশে দুদেশের শীর্ষ নেতাদের পার্শ্ব বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রাথমিক কাজ সম্পন্ন করেন। চীন সীমান্তে পথঘাট তৈরিতে নতুন উদ্যোগ প্রয়াস নিয়ে রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
1962 সালের সীমান্ত যুদ্ধে চীনের কাছে শোচনীয় পরাজয়ের পরেও সীমান্তে নতুন করে পথঘাট নির্মাণে গোড়ার দিকে ভারত ছিল অনাগ্রহী। বিশেষত অরুণাচল প্রদেশে সীমান্তে ভালো রাস্তাঘাট থাকলে ভবিষ্যতে চীনা সেনা সহজেই ভারতের অনেক ভেতরে ঢুকে যেতে পারবে, এই ছিল আশঙ্কা। কিন্তু পরে এই মনোভাবের বদল হলে 3,812 কিলোমিটার দীর্ঘ মোট 73টি সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিন্তু 2012-র মধ্যেই এই রাস্তাগুলি নির্মাণ শেষ করবার কথা থাকলেও বাস্তবে মাত্র 18টি রাস্তার নির্মাণ সম্পূর্ণ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির কে জানিয়েছেন, দুটি কারণে এই কাজে দেরি হয়েছে। এক হচ্ছে দুর্গম পাহাড়ে কাজের জন্য আধুনিক যন্ত্রপাতির অভাব, দ্বিতীয়ত পরিবেশের ছাড়পত্র পেতে বিলম্ব। জেটলি বলেন, সমস্যাগুলির সমাধান করে সড়ক নির্মাণের কাজ ত্বরান্বিত করাই তার লক্ষ্য। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে উত্তর কোরিয়া দুজন বন্দী আমেরিকান কেনেথ বেই এবং ম্যাথিউ টড মিলারকে মুক্তি দিয়েছে এবং তারা এখন যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি শনিবার এক বিবৃতিতে এই ঘটনাকে স্বাগত জানান। তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের পরিচালক জেমস ক্ল্যাপার উত্তর কোরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে এই দুই মার্কিন নাগরিকের মুক্তির বিষয় নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র মানবিক কারণে তাদের ছেড়ে দেওয়ার ব্যাপারে বারবার উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে সীমান্ত সংলগ্ন উত্তর পশ্চিমাঞ্চলের একটি সামরিক চৌকিতে এক ব্যর্থ অভিযানে কমপক্ষে 17 জন জঙ্গি নিহত হয়েছে। সামরিক কর্মকর্তারা বলছেন যে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার উপজাতীয় জেলায় শুক্রবার রাতে 60 জন জঙ্গি স্পিন কামার এলাকায় নিরাপত্তা চৌকিতে হানা দিলে এই সংঘাতের সূত্রপাত।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন ব্রায়ান মার্কুলিয়ে, স্টুডিও প্রযোজকের ভূমিকায় ছিলেন সেলিম হোসেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.